বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن সদকুল।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 21 মে, 7 জ্যৈষ্ঠ এবং ফার্সি 31 ওর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে আফগানিস্তানের সহিংস পরিস্থিতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগ বলেছে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির কোনো পথ খোলা নেই, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। তারপর রয়েছে কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শেষ প্রতিরক্ষা বহু বিধ্বস্ত, রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে মারিউপোল, ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ভিয়েনা সংলাপের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে টেকসই চুক্তি স্বাক্ষরে ইরানের সদিচ্ছার ঘাটতি নেই বলেছে তেহরান। বাংলাদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 58% বাড়ানোর প্রস্তাব, ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের বিরোধিতা। এবং ভারতে মধ্যপ্রদেশে মুসলমান সন্দেহে 65 বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ঘটনায় জড়িত বিজেপি নেতা। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলের বহুল আলোচিত আজভস্টাল ইস্পাত কারখানার সর্বশেষ প্রতিরোধ ব্যুহ ভেঙে দিয়ে এটিকে পুরোপুরি দখল করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ সেনারা নগরীটির নিয়ন্ত্রণ গ্রহণ করা সত্ত্বেও উগ্র জাতীয়তাবাদী আজব মিলিশিয়ারা মারিউপোলের ওই বিশাল ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। ক্রেমলিনের কর্মকর্তারা গতকাল বিকেলে ঘোষণা করেন আজভস্টাল কারখানার সর্বশেষ সেনা দলটি আত্মসমর্পণ করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর একটি দল, যাদের বেশিরভাগই আজব মিলিশিয়া, তারা জীবন থাকতে রুশ বাহিনীর হাতে আজভস্টাল কারখানা সহ মারিউপোলের পতন ঠেকিয়ে রাখার ঘোষণা দিয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শুক্রবার আজভস্টাল কারখানার সর্বশেষ 531 জন সেনা আত্মসমর্পণ করে। এর মাধ্যমে মারিউপোল নগরীর পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে এসেছে। এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত সেখানকার মোট 1730 সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজভস্টালের পতনের সত্যতা নিশ্চিত করেছেন। রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে ফিনল্যান্ডের সঙ্গে মস্কোর সম্পর্ক মারাত্মক টানাপোড়েনের মধ্যে পড়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে মস্কোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোকে নিজস্ব মুদ্রা রুবলে তেল ও গ্যাসের দাম পরিশোধ করতে বলে রুশ সরকার। অনেক দেশ তা মেনে নিলেও ফিনল্যান্ড মানতে রাজি হয়নি। এরই জের ধরে গতকাল রাশিয়ার গ্যাসপ্রম কোম্পানি ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসিউমকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাসিউম কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে। ফিনিশ এই কোম্পানিটি বলেছে, গ্রাহকদেরকে তারা বাল্টিক কানেক্টর পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করবে। এই পাইপলাইনটি প্রতিবেশী এস্তোনিয়ার গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত রয়েছে। যদিও ফিনল্যান্ডের ব্যবহার করা গ্যাসের বেশিরভাগই রাশিয়া থেকে আসে, তবে দেশটির মোট জ্বালানির জন্য শতকরা মাত্র 5% গ্যাস ব্যবহার করা হয়। এদিকে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি ও ইতালি। এজন্য রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া ঘোষণা করেছিল যে সেদেশ থেকে গ্যাস নিতে হলে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোকে রুবলের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে, অন্যথায় এসব দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এই প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়, যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তাঁর দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে আয়োজিত ভিয়েনা সংলাপের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরে বদ্ধপরিকর। তিনি গতকাল ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে তাঁর দেশের এই অঙ্গীকার ব্যক্ত করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনায় চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইরানের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী অপর পক্ষগুলোকে একই রকম সদিচ্ছা ও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান। এ সময় বোরেল পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের আন্তরিকতার প্রশংসা করে বলেন, সব পক্ষ আবার সংলাপে বসে বিষয়টির একটি চূড়ান্ত নিষ্পত্তি করতে চায়। তিনি ভিয়েনা সংলাপ থেকে একটি ভালো ফলাফল বেরিয়ে আসার প্রত্যাশী বলে উল্লেখ করেন। বোরেল বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করছে ইইউ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি জনগণ দখলদারি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের পথ বেছে নিয়েছে। এ কাজে তারা যেমন আরব শাসকদের সাহায্যের দিকে তাকিয়ে নেই, তেমনি তারা তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। তিনি আরও বলেছেন, আরব শাসকরা তো তাদের নিজেদের দেশের জনগণকে রক্ষা করতেই সক্ষম নয়, তারা ফিলিস্তিনকে স্বাধীন করবে কিভাবে? হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ও সৈয়দ নাসরুল্লাহর ব্যক্তিগত উপদেষ্টা সৈয়দ মুস্তফা বদরুদ্দিনের শাহাদাতের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক টেলিভিশন ভাষণে এই মন্তব্য করেন হিজবুল্লাহর মহাসচিব। তিনি বলেন, সৈয়দ বদরুদ্দিন সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের নেতৃত্বাধীন বিশ্ব আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, বদরুদ্দিনের প্রজন্ম ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করার জন্য কোনো আরব মুসলিম বা আন্তর্জাতিক সিদ্ধান্তের অপেক্ষা করেনি। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণও তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য কোন আরব শাসক, আরব লীগ বা জাতিসংঘের অনুমতি কিংবা সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সরকারি বিদ্যুৎ সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 58% বাড়িয়ে প্রতি ইউনিট 8.58 টাকা করার প্রস্তাব করেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 58% বাড়িয়ে প্রতি ইউনিট 8.58 টাকা ধার্য করার প্রস্তাব করেছে। গত বুধবার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণী সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পিডিবির এই প্রস্তাবের উপরে গণশুনানির আয়োজন করে। তাদের টেকনিক্যাল কমিটি ভর্তুকি ছাড়া এক ইউনিট বিদ্যুতের দাম 8.16 টাকা করার পক্ষে মত দিয়েছে আর এই মূল্য বৃদ্ধির বিরোধিতা করেছে ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা। তারা এ ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন, বিভিন্ন খাতে অপচয় বন্ধ করলে 40,000 কোটি টাকার ঘাটতি পুষিয়েও 30,000 কোটি টাকা লাভ থাকবে পিডিবির। ব্যবসায়ীরা এও বলছেন, ফের গ্যাস বিদ্যুতের দাম বাড়লে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে, তাদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আশঙ্কা ব্যক্ত করেছেন, কেবল সরকারকে বেকায়দায় ফেলতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়িয়ে সরকারের উচিত হবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের আমূল সংস্কার করা, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা। আজ শনিবার রাজধানীর মতিঝিলে FBCCI কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেছেন, করোনা মহামারী কাটিয়ে অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন দাম বাড়ানো হবে জনগণের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। সংগঠনের সভাপতি জসীমউদ্দিন বলেন, কুইক রেন্টালের একসময় প্রয়োজন ছিল, এখন আর তার প্রয়োজনীয়তা নেই। গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো অকার্যকর অবস্থায় পড়ে আছে, সরকার সেদিকে মনোযোগ না দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। সরকারের ভুল পরিকল্পনার খেসারত শিল্প খাত বহন করতে পারবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
জনগণ রাস্তায় নামলে সরকারকে হঠাতে এক মাস বা এক বছর নয়, মাত্র এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, গাছে কাঁঠাল গোঁফে তেল এই অভ্যেস পরিহার করুন। বিদেশিরা কখনো ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না, ক্ষমতায় বসতে চাইলে এদেশের জনগণকে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা ও হুমকির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। নুরুল হক নূর তার ভাষায় বলেন, সরকার লুটপাটের উন্নয়ন করছে, আওয়ামী লীগের নেতারা পাগল হয়ে গেছে। তাই তো ডক্টর রেজা কিবরিয়ার বাবা, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছেন, তাকে নিয়ে বাজে কথা বলছেন। এই সরকার ডক্টর ইউনুসের মতো সম্মানিত ব্যক্তিকে কিভাবে অপমান করেছে আমরা দেখেছি। বাংলাদেশের এই কর্তৃত্ববাদী সরকার যদি আরও এক মেয়াদ থাকে, তাহলে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে। ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশের নিমাচে 65 বছর বয়সী এক বৃদ্ধকে মুসলমান সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ভানুয়ারলাল জৈন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের নিমাচে 65 বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তিকে মুসলিম সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ভানুয়ারলাল জৈন। হিন্দি গণমাধ্যম জনসত্তা সূত্রে প্রকাশ, ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে বিজেপির সাবেক কাউন্সিলরের স্বামী দীনেশ কুশওয়া ও তার সহযোগীর নাম। আজ শনিবার গণমাধ্যমে প্রকাশ্যে আসা বিষয়টি গত 19 মের রাতের ঘটনার সাথে সম্পর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পরে শনিবার বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ও শোরগোল সৃষ্টি হয়েছে। ভিডিও ক্লিপে সাদা জামা পরা একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখা গেছে, যেখানে তাকে একজন ব্যক্তি তার নাম এবং তিনি কোথা থেকে এসেছেন ইত্যাদি জিজ্ঞাসা করছেন। এ সময় তিনি সঠিকভাবে নিজের পরিচয় দিতে না পারায় তাকে বারবার চড় মারা হয় এবং আধার কার্ড দেখাতে বলা হয়। জিজ্ঞাসা করা হয়, তোর নাম কি মোহাম্মদ, আধার কার্ড বের কর। এ সংক্রান্ত ভিডিও ক্লিপ কয়েকটি নিউজ চ্যানেলেও দেখানো হয়েছে। অতিরিক্ত মার খেয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে ভিডিও ক্লিপটিতে যিনি মারধর করছেন তিনি হলেন সাবেক বিজেপি কাউন্সিলরের স্বামী দীনেশ কুশওয়া। পরিবারের সদস্যরা বলছেন ভানুয়ারলাল শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার স্মৃতিশক্তির সমস্যা ছিল। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করছে চীন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদেরকে ইউয়ানের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। ইউক্রেনের চলমান সংকটের কারণে বর্তমানে রাশিয়া আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে কম দামে অপরিশোধিত তেল বিক্রি করছে। দাম বেড়ে যাবার আগে সস্তায় চীন তার অপরিশোধিত তেলের ভাণ্ডার পূর্ণ করতে চায়। এজন্য বেইজিংয়ের নজর এখন রাশিয়ার অপরিশোধিত তেলের দিকে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো ব্লুমবার্গকে বলেছেন, চুক্তির শর্ত এখনও চূড়ান্ত হয়নি এবং এ ধরনের চুক্তি হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তাও পাওয়া যায়নি। জ্বালানি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কেপলারের মতে, 92.61 কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে চীনের হাতে। গত মাসের মাঝামাঝি সময়ে তেলের মজুদ ছিল 86.90 কোটি ব্যারেল। বর্তমানে চীনে যে পরিমাণ তেল মজুদ রয়েছে তা 2020 সালের সেপ্টেম্বর মাসের চেয়ে 6% কম। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েল আবারও বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 3 ব্যক্তি নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানীর দামেস্কের আশপাশের কয়েকটি স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এ সময় সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। সানা জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ধরে যায় এবং বিমানের 2টি ফ্লাইট স্থগিত করা হয়। এর এক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে মাসিয়াব শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাতে একজন বেসামরিক নাগরিক সহ 5 জন নিহত হন। এছাড়া গত 27 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের হামলায় সিরিয়ার 10 ব্যক্তি নিহত হন, যার মধ্যে 6 জন সেনা রয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরিকে আজাদি আফগানিস্তান নামের একটি গ্রুপ সম্প্রতি বাল্খ প্রদেশের মাজার শরীফের 4 নম্বর নিরাপত্তা জোনে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
তেহরিকে আজাদি আফগানিস্তান নামের একটি গ্রুপ সম্প্রতি বাল্খ প্রদেশের মাজার শরীফে 4 নম্বর নিরাপত্তা জোনে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। তালেবান বিরোধী হিসেবে পরিচিত এই গ্রুপ দাবি করেছে তাদের ওই হামলায় 10 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। তবে তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে এতে শুধুমাত্র 3 জন আহত হয়েছে। প্রকৃতপক্ষে তালেবান ক্ষমতায় আসার পর তেহরিকে আজাদি আফগানিস্তান গ্রুপ তালেবান বিরোধী নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তাদের ব্যাপারে সঠিক তথ্য এখনও সবার জানা নেই। এ অবস্থায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা যে নিরীহ মানুষ হত্যার পথ বেছে নিয়েছে তা খুবই উদ্বেগের বিষয়, কেননা এ থেকে প্রমাণিত হয়েছে নতুন করে আফগানিস্তানে হত্যাকাণ্ড ও নৈরাজ্য শুরু হতে যাচ্ছে এবং এর মাধ্যমে একটি গোষ্ঠী নিজেদের শক্তিমত্তা দেখাতে চাইছে। এর অর্থ হচ্ছে একটি আগ্রাসী গোষ্ঠী নিরীহ মানুষকে হত্যা করে আফগানিস্তানে তাদের অবস্থানকে পাকাপোক্ত করতে চায়। এছাড়া নৈরাজ্য সৃষ্টিকারী সহিংসতাকামী গোষ্ঠীগুলো দেশের ভেতরে ও বাইরের অর্থ সহায়তা নিয়ে আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ শারিফিনিয়া এ ব্যাপারে বলেছেন, আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমনকি মাদক অস্ত্র ও মানব পাচারের সঙ্গে জড়িত মাফিয়া চক্র কোনোভাবেই চায় না সে দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হোক, কেননা আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা বিরাজ করলে অপরাধীদের উদ্দেশ্য হাসিল হবে না। আফগানিস্তানে রক্তপাতের সঙ্গে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন সময় নিজেদেরকে তালেবান বিরোধী হিসেবে পরিচয় দিচ্ছে যখন ওই দেশটির জনগণ যুদ্ধ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতার কারণে ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা এখন দেশকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীল দেখতে চায়। 9 মাস হল তালেবান ক্ষমতা দখল করে আছে। এ অবস্থায় তাদেরই দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। গত বেশ কমাস ধরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের একের পর এক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা থেকে বোঝা যায় এসব সন্ত্রাসীদের হামলা রোধ করার ক্ষমতা তালেবানের নেই। যাই হোক, বাল্খ প্রদেশের মাজার শরীফে বোমা বিস্ফোরণের মাধ্যমে তেহরিকে আজাদি আফগানিস্তান নামের একটি গ্রুপের আবির্ভাব তালেবানের জন্য বিশেষ বার্তা বহন করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির কাছে কোনো পথ খোলা নেই। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের জাতীয় সংসদের আগামী নির্বাচনকে সামনে রেখে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে শিগগিরই সংলাপে বসার আগ্রহ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন। গতকাল সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এমন আগ্রহ প্রকাশ করেছেন।
আমার বিশ্বাস, আমরা অচিরেই রাজনৈতিক দলগুলোকে বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানাব।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমাদের আন্তরিক প্রত্যাশা যে একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতন্ত্র বিকশিত হোক, ভোটের মাধ্যমে একটি দায়িত্বশীল পার্লামেন্ট গঠিত হোক আর পার্লামেন্টে তর্ক বিতর্কের মাধ্যমে জনগণের অধিকার সংরক্ষিত হোক। তবে প্রধান বিরোধী দল বিএনপি আজকেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় রেখে তারা কোনো নির্বাচনে যাবে না।
এই বর্তমান সরকার, এই স্বৈরাচারী ফেসিবাদ, এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে যাবে না।
এখন পর্যন্ত দলটির নীতিগত অবস্থান হচ্ছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। আলোচনা হবে শুধু নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এটাই তাদের মূল কথা। আর এটাকে ভিত্তি ধরেই বিএনপি রাজপথে সরকার বিরোধী একটি বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক উল্লেখ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির কাছে কোনো পথ খোলা নেই। গত রমজান থেকেই বিএনপির প্রার্থীরা তাদের এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা আসলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, এখন হয়তো পানি ঘোলা করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ধানমন্ডির 32 নম্বরে এক র্যালিতে অংশ নিয়ে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। ওদিকে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত 18 এবং 19 মে ব্রাসেলসে অনুষ্ঠিত যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করা হয়েছে। নাগরিকদের অনলাইন এবং অফলাইনে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই যৌথ বৈঠক। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আমরা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় উত্তর খোরাসান প্রদেশে বেড়াচ্ছি। উত্তর খোরাসান প্রদেশের মূল শহরের নাম বজনুর্দ। গত আসরে আমরা বজনুর্দ শহরের কয়েকটি প্রাকৃতিক নিদর্শনের সঙ্গে খানিকটা পরিচিত হবার চেষ্টা করেছি। আমান পার্ক বা অবকাশ যাপন কেন্দ্রের পাশাপাশি এখানকার একটি কবরও দেখেছি আমরা। ইমাম মুসা কাজেম আল ইসলামের সন্তান শাহজাদা ইসমাইলের এই কবরটি ইমামজাদা বাবা আমান নামে বিখ্যাত।
এই সুন্দর পার্ক ঘিরেই গড়ে উঠেছে অবকাশ যাপন কেন্দ্র। বাবা আমান বিনোদন পার্কের পশ্চিমে রয়েছে পারদিসান বনাঞ্চল। এখানে উত্তর খোরাসানের গাছপালা এবং প্রাণীর বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। বাবা আমান অবকাশ যাপন কেন্দ্রটি বজনুর্দের 10 কিলোমিটার উত্তর পূর্বে বজনুর্দ মাসাদ সড়কের পাশে অবস্থিত। বন, উদ্যান এবং দর্শনীয় পুল সহ এই প্রমোদ কাননটি ক্লান্তি দূর করার জন্য বেশ উপযোগী। সে কারণে অনেক ভ্রমণকারী এই কাননের প্রতি ভীষণ আকর্ষণ বোধ করে এবং অতীতেও করেছে। বাবা আমানে চমৎকার একটি ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটি পাথরের বুক চিরে বেরিয়ে এসেছে। এখানকার পানি সুইমিং পুলগুলোতে প্রবাহিত হয়। বাবা আমানের আবহাওয়া খুবই উপভোগ্য। রাতের বেলা এখানকার মনোরম ও সুন্দর দৃশ্য প্রতিটি পর্যটককেই আকৃষ্ট করে। এ নিয়ে আরও কথা হবে আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বজনুর্দ অঞ্চলের আশেপাশে দেখার মতো আকর্ষণীয় অনেক কিছু রয়েছে। বজনুর্দ শহর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্বে আলিয়াবাদ নামে একটি গ্রাম রয়েছে। ওই গ্রামটিকে উত্তর খোরাসান প্রদেশের ইরানি বাগানের অন্যতম সেরা নিদর্শন বলে মনে করা হয়। এই বাগানটির একেবারে কেন্দ্রে রয়েছে একটি ভিলা। ইরানে ভিলাময় 4টি বাগানের একটি হল এই আলিয়াবাদ। 200 বছরেরও বেশি পুরনো এই ভিলাময় গ্রামটি। ভিলাটি সদলোর শাসকদের নির্মিত বলে ইতিহাসে পাওয়া যায়। ভিলার একটি বৈশিষ্ট্য হল সব দিকে একটি করে প্রবেশদ্বার রয়েছে। ভিলার মূল পরিকল্পনায় নিচতলায় ঠিক কেন্দ্রস্থলে একটি গম্বুজযুক্ত ছাদসহ পানির হাউস রয়েছে। ওই পানির হাউজের পূর্ব এবং পশ্চিম দিকে 2টি কক্ষ রয়েছে।
কাজার শাসনামলে বজনুর্দের শাসক সর্দার মোফাক খামের আমলে এই বাগানটিকে একটি বিনোদন পার্ক হিসেবে যেমন ব্যবহার করা হতো, তেমনি শিকারের জায়গা হিসেবেও ব্যবহৃত হয়েছিল তখন। কিন্তু এখন এটি বজনুর্দের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবেই পরিগণিত। এই ঐতিহাসিক স্থাপনার শুধুমাত্র কাঠামোর স্মৃতিটুকুই অবশিষ্ট রয়েছে, যার ফলে এটিকে এখন একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবেই মর্যাদা দেয়া হয়। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাবো যথারীতি, এই প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা বজনুর্দের আলিয়াবাদ গ্রামের ভিলাময় বাগিচা নিয়ে কথা বলছিলাম। ইরানের প্রতিটি অঞ্চলেই রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে স্থানীয় হস্তশিল্প সামগ্রী এবং খাবার দাবার। বজনুর্দেরও এরকম ভীষণ জনপ্রিয় কিছু উপহার সামগ্রী রয়েছে। এগুলোর মধ্যে আমরা উল্লেখ করতে পারি পনির ক্যান্ডি। এগুলো পনিরের সঙ্গে চিনির সংমিশ্রণে তৈরি করা হয়। যেসব উপাদান এই পনির ক্যান্ডিতে ব্যবহার করা হয় সেসবের মধ্যে উল্লেখ করার মতো হল এলাচ, জেরেস্ক, নারকেল, জাফরান, লেবু, পেস্তা, দারচিনি, আদা, তিল, কোকো ইত্যাদি। প্রায় 80 বছর ধরে এগুলো উৎপাদিত হচ্ছে।
বজনুর্দের অপরাপর উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বিশেষ দই, পিচ, আপেল, আমসত্ত্বের মতো বিভিন্ন রকমের ফলের সত্ত্ব, শুষ্ক বাদাম, কিশমিশ এবং বিচি বাদাম, কুর্দি টেবিল ক্লথ। এগুলো জ্যামিতিক নকশা সহ প্রাণী ও উদ্ভিদের নকশাময় স্থানীয় পোশাক আশাক, দ্বিমুখী কার্পেট মানে কার্পেট উল্টিয়ে দিলেও আরেকটি ডিজাইন পাওয়া যায়, এরকম 4 ঋতুর ডিজাইনে করা হয় গেলিম, এটিও এক ধরনের কার্পেটের মতোই। চরক, দুজি বা এক ধরনের সূচিকর্ম, সাধারণত চামড়ার সামগ্রীর উপর রঙিন সুতোর কারুকাজ, এগুলো হাতেই করা হয়। পশমি সূচিকর্ম, উচ্চমানের তুর্কামানি কার্পেট, স্থানীয় তুর্কামান অলংকার, জামা কাপড়, তুলতুলে টুপি, জাজিম, ঐতিহ্যবাহী টেক্সটাইল বয়ন ইত্যাদি। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাবো যথারীতি, সেই প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা বজনুরদের স্থানীয় উপহার সামগ্রী নিয়ে কথা বলছিলাম। বজনুরদের সবচেয়ে বিখ্যাত বাজারটি ইমাম রেজা ডেইলি বাজার নামেই পরিচিত। এই বাজার থেকে স্থানীয় উপহার সামগ্রী ছাড়াও কৃষি পণ্য, গৃহজাত পণ্য, বিচিত্র হস্তশিল্প এবং কাপড় চোপড় ইত্যাদি কিনতে পাওয়া যাবে। মধ্যযুগে বজনুরদের নাম ছিল বুজান জির্দ, এটি ছিল রাজধানী শহর। ইরানের উত্তর খোরাসান প্রদেশের এই শহরটির দূরত্ব ইরানের রাজধানী শহর তেহরান থেকে প্রায় 436 মাইল। প্রাচীন শহরটি বর্তমান বজনুরদ শহরের উত্তর পশ্চিমে একটি পাহাড়ের উপর অবস্থিত ছিল। স্থানীয় লোকেরা সারবান মাহলেহ নামে অভিহিত করত।
তো শ্রোতা বন্ধুরা, আশা করি আজকের অনুষ্ঠানটিও আপনাদের ভালো লেগে থাকবে। পরবর্তী আসরে আমরা উত্তর খোরাসানের অন্য কোন সুন্দর শহর ভ্রমণে যাবার চেষ্টা করব। ওই ভ্রমণেও আমাদের সঙ্গে যোগ দিতে আপনারা যথারীতি আমন্ত্রিত। সময়ের স্বল্পতার কারণে আজ আর কথা বলার সুযোগ নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে ইনশাআল্লাহ। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 21 মে শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ইইউ এর সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব। প্রথম আলো যুগান্তর লিখেছে, যুগপথ আন্দোলনের পথেই বিএনপি, বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর 4 প্রস্তাব ইত্তেফাক। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। ভারতের শিরোনাম, জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার হিন্দু কলেজের অধ্যাপক। সংবাদ প্রতিদিন, অসমের পরিস্থিতি এখনও ভয়াবহ, রেললাইনে আশ্রয় নিয়েছে 500 পরিবার। আজকাল স্টক এক্সচেঞ্জ দুর্নীতি, দেশ জুড়ে সিবিআই তল্লাশি, নিশানায় একাধিক ব্রোকার সংস্থা। আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর 4 প্রস্তাব শীর্ষক শিরোনামে ইত্তেফাক লিখেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিপর্যস্ত সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনতে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে 4টি প্রস্তাব উত্থাপন করেছেন তিনি। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ এমন এক সময়ে এসেছে যখন বিশ্ব কোভিড-19 মহামারী থেকে উদ্ধার পেতে লড়াই করে চলেছে। এ যুদ্ধ ইতিমধ্যেই নাজুক বিশ্ব অর্থনীতিতে গুরুতর চাপ যুক্ত করেছে। বিশ্বজুড়ে আর্থিক সংকট মোকাবেলায় নিজেকে গ্লোবাল সাউথের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি এই সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাখো মানুষের কণ্ঠস্বরকে এই টেবিলে পৌঁছে দিচ্ছি। মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ইইউ এর সুষ্ঠু নির্বাচনে গুরুত্ব, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে বিষয়গুলো সুরাহার জন্য জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী সবার মানবাধিকার সমুন্নত রাখার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশ। গতকাল ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ কমিশনের দশম বৈঠকে ইইউ এর পক্ষ থেকে এমন উদ্বেগ জানানো হয়। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন এবং এসব মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিতের উপর জোর দিয়েছে তারা। ডিজিটাল নিরাপত্তা আইনের কাঠামোর কারণে অফ ও অনলাইনে নাগরিক মতামতের চর্চা এবং মত প্রকাশের অধিকার সংকুচিত হওয়া নিয়ে ইইউ উদ্বেগ জানিয়েছে। এ সময় বাংলাদেশ জানিয়েছে, সংবিধান অনুযায়ী সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। শ্রমিকের একদিনের খাবার, চাল, আটা, ডাল, তেলে ব্যয় বেড়েছে 40%, এটি প্রথম আলোর একটি খবরের শিরোনাম। এতে লেখা হয়েছে, শ্রমজীবী মানুষের একদিনের খাবারের জন্য প্রয়োজন মতো চাল, আটা, ডাল, তেল, আলু, চিনি কিনতে বছর তিনেক আগে যে ব্যয় হতো, এখন তার চেয়ে 40% বেশি খরচ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের 2021 সালের একটি জরিপ অনুযায়ী এ তথ্য উঠে এসেছে। খাদ্যপণ্যের দাম বেড়ে গেলে ও আয় না বাড়লে পুষ্টিকর খাবার খাওয়া কমিয়ে দেন গরিব মানুষেরা। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সেসব মানুষ বেশি বিপাকে পড়েছেন যাদের আয় নির্দিষ্ট। আর মানব জমিনের একটি খবর, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ডলারের দাম বাড়ায় সার্বিক অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলেছে। ডলারের দাম বাড়লে খাদ্যশস্যের দাম বাড়ে, এর প্রভাব পড়ে সবার উপরে। মুদ্রাটির দাম বাড়লে বৃদ্ধি পায় আমদানি খরচ, আমদানি পণ্যের দাম বাড়ে, বাড়ে শিল্প স্থাপনের খরচ, প্রভাব পড়ে বিনিয়োগে, টাকার মান কমে গিয়ে হ্রাস করে মানুষের ক্রয় ক্ষমতা, মূল্যস্ফীতিও বেড়েছে। ইতিমধ্যে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি সহ প্রায় বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়তি ফলে যন্ত্রণায় ভুগছে নিম্ন, স্বল্প ও মধ্য আয়ের মানুষ। তাদের কষ্ট বেড়েছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এখন তারা সবচেয়ে বেশি বিপাকে। সার্বিক বিষয়ে আমলে নিয়ে সামাল দিতে নানা রকমের চেষ্টা চালাচ্ছে সরকার। যুগপৎ আন্দোলনের পথেই বিএনপি, যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ আরও কয়েক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। এ নিয়ে দলটি একটি রূপরেখাও তৈরি করেছে, ঘোষণা আসবে খুব শীঘ্রই। একই দাবিতে 4টি মঞ্চ গঠনের ইঙ্গিত দিয়েছে এবং রাজপথে এক হওয়ার আশা করছে তারা। কালের কণ্ঠের একটি স্বাস্থ্য বিষয়ক খবর, এবার মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ছে দেশে দেশে। করোনা ভাইরাসের মহামারী বিদায় না নিতেই আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশে নতুন রোগ মাঙ্কি পক্স শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 11টি দেশে মোট 80 জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এই সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করেছে WHO। পশ্চিমাদের পাঠানো বিশাল অস্ত্রের চালান ধ্বংস, বলেছে রাশিয়া। ইত্তেফাকের এই খবরে লেখা হয়েছে, ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের একটি বড় চালান ধ্বংস করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমুদ্র থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিয়েভের পশ্চিমে উত্তর জাইতোমির অঞ্চলে একটি রেল স্টেশনের কাছে হামলা চালানো হয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার হিন্দু কলেজের অধ্যাপক। সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, স্পর্শকাতর জ্ঞানবাপী মামলা নিয়ে দেশজুড়ে চর্চা চলছে। এরই মধ্যে জ্ঞানবাপী মসজিদের অজুখানায় প্রাপ্ত শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের সহকারী অধ্যাপক রতনলালকে। ঠিক কি অভিযোগ ইতিহাসের ওই অধ্যাপকের বিরুদ্ধে? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার তিনি ওই শিবলিঙ্গের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর গ্রেপ্তারি ঘিরে এরই মধ্যে খুব উগড়ে দিয়েছেন অনেকে। গত বুধবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রতনলাল তার বিরুদ্ধে শুরু হওয়া বিতর্ক সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, আমি ভাবতে পারিনি ওই মন্তব্যের জন্য এত হুমকির সামনে পড়তে হবে। হিন্দু ধর্মের সমালোচকদের এক দীর্ঘ ধারা রয়েছে। এখানে আমি তো সমালোচনাও করিনি, স্রেফ একটা পর্যবেক্ষণ। আমাদের দেশে সবকিছুতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে যায়। মানুষ কি করবে, মুখে ব্যান্ডেজ বেঁধে ঘুরে বেড়াবে? স্টক এক্সচেঞ্জ দুর্নীতি, দেশজুড়ে সিবিআই তল্লাশি, নিশানায় একাধিক ব্রোকার সংস্থা। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কো লোকেশন দুর্নীতির মামলায় দেশজুড়ে তল্লাশি অভিযান চালাল সিবিআই। এই মামলায় এনএসই এর প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণ এবং প্রাক্তন গ্রুপ অপারেটিং অফিসার আনন্দ সুব্রনমকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, গান্ধীনগর, নয়ডা, গুরুগ্রাম সহ বিভিন্ন শহরের এক ডজন ঠিকানায় শুক্রবার তল্লাশি হয়েছে। এর মধ্যে একাধিক ব্রোকার সংস্থার দপ্তরও রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের দৃষ্টিতে 8 বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের বিজয়ের কারণ ব্যাখ্যা করেছি। আজ আমরা যুদ্ধের ময়দানে ইরানি শিবিরের আধ্যাত্মিক পরিবেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ওপর ইরাকের 8 বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধে অন্যতম বৈশিষ্ট্য ছিল এতে ইরানের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ। ইতিহাসের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, যে যুদ্ধে দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করে এবং দেশের সেনাবাহিনীর প্রতি গণমানুষের সমর্থন থাকে, সে যুদ্ধে ওই দেশের জয়লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ইরাকি আগ্রাসনের মোকাবেলায় যখন ইরানের সাধারণ জনগণ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ প্রতিরক্ষার কাজে এগিয়ে যায়, তখন সেনাবাহিনীর মনোবল বহুগুণে বেড়ে যায়। সেনাবাহিনীর মধ্যে এই বিশ্বাস জন্মে যে আগ্রাসী বাহিনী যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের জয় হবেই।
আমরা আগেও বলেছি, যুদ্ধের এ পর্যায়ে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই দেশের তরুণ সমাজকে নিয়ে স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করার নির্দেশ দেন। তার এই নির্দেশে সারা দেশে ব্যাপকভাবে সাড়া পাওয়া যায় এবং লাখ লাখ তরুণ ও যুবক স্বেচ্ছাসেবী বাহিনীতে নিজেদের নাম লেখায়। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ স্বেচ্ছাসেবী বাহিনীকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে অংশগ্রহণকারী এসব ইরানি তরুণ ও যুবকের এক একজন এক এক বিষয়ে পারদর্শী ছিল, ফলে যুদ্ধের ময়দানে সব বিষয়ে পারদর্শী ব্যক্তিদের এক অভূতপূর্ব সমাবেশ ঘটে। এসব তরুণ ও যুবকের কারোই যুদ্ধ করা বা সমরাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, কিন্তু তাদের কেউ কেউ যুদ্ধে গিয়ে এত বড় যোদ্ধা হয়ে ওঠেন যে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার সৈন্যর চেয়েও বেশি নৈপুণ্য প্রদর্শন করেন।
এখানে উদাহরণ হিসেবে শহীদ বাকেরির কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। তিনি সাংবাদিক হিসেবে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন ফ্রন্টের খবরাখবর সংগ্রহ করার জন্য, কিন্তু সেখানে গিয়ে নিজেকে দেশ রক্ষার কাজে এতটা আত্মনিয়োগ করেন যে তিনি হয়ে ওঠেন একজন কমান্ডার এবং তার নেতৃত্বে একের পর এক সফল অভিযান চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এছাড়া এই স্বেচ্ছাসেবী বাহিনী যুদ্ধের ময়দানে বহু কারিগরি সমস্যার সমাধান করার কাজে লাগে। প্রতিরক্ষা শিল্পে ইরানের চোখ ধাঁধানো উন্নতির পেছনে রয়েছে প্রতিভাবান এসব তরুণের উদ্ভাবনী প্রতিভা ও দেশকে রক্ষার জন্য অদম্য বাসনা। সার্বিকভাবে 8 বছরের যুদ্ধকে মূল্যায়ন করলে দেখা যাবে, ইরানের হাজার হাজার প্রতিভাবান তরুণ ও সেনা কমান্ডার শত্রুবাহিনীর হাতে শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে এই স্বেচ্ছাসেবী বাহিনীর মধ্য থেকেই উঠে এসেছেন প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় কিছু মানুষ, যারা পরবর্তীতে ইরানের পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।
এদিকে যুদ্ধের দিনগুলোতে ইরানের গ্রাম ও শহরগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা ছিল একটি দুরূহ কাজ, কিন্তু এই কাজে স্বেচ্ছাসেবী বাহিনীর উপস্থিতির ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের দায়িত্ব পালন অনেকাংশে সহজ হয়ে যায়। এভাবে 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের স্বেচ্ছাসেবী বাহিনী একটি গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তিতে পরিণত হয়। যুদ্ধের ময়দানে আত্মত্যাগ ও পরোপকারের মূর্ত প্রতীক হয়ে ওঠেন স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানরা। পেশাদার বাহিনীগুলোর মতো স্বেচ্ছাসেবী বাহিনীর সৈনিকেরা আগে প্রশিক্ষণ নিয়ে পরে লড়াইয়ে অবতীর্ণ হননি, বরং লড়াই করতে করতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন ও শক্তিমত্তা অর্জন করেছেন। তারা বিভিন্ন অভিযানে ইরাকি বাহিনীর কাছ থেকে প্রাপ্ত গনিমতের অস্ত্রশস্ত্র দিয়ে পরবর্তী অভিযানগুলোতে নিজেদের প্রয়োজন মিটিয়েছেন।
স্বেচ্ছাসেবী তরুণরা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের শিখিয়ে দেওয়া স্লোগান "আমরা পারিকে নিজেদের ব্রত করে নিয়েছিলেন"। ইরানি যোদ্ধারা তাদের প্রতিটি কর্মে মহান আল্লাহকে হাজির নাজির মনে করতেন। এ কারণে তারা নিজেদের দায়িত্ব পালনে যেমন আন্তরিক ছিলেন, তেমনি কোন কাজটি করলে আল্লাহ বেশি পছন্দ করেন সেদিকে বিশেষ দৃষ্টি দিতেন। বেশিরভাগ ইরানি যোদ্ধা মনে করতেন পার্থিব জীবনের প্রতি ভালোবাসা হচ্ছে সব অপকর্ম ও পাপ কাজের উৎস। এ বিষয়টির প্রতি লক্ষ্য রেখে তারা নিজেদের জৈবিক বাসনাকে দমন করতেন। যুদ্ধের ময়দানে রেষারেষির কোনো অস্তিত্ব ছিল না। একজন কোনো অবস্থাতেই আরেকজনকে অপমান করতেন না। কেউ নিজেকে অনর্থক অন্যের চেয়ে বড় করে তুলে ধরার চেষ্টা করেননি। সবাই চেষ্টা করতেন ভালো কাজগুলো গোপনে করতে, যাতে নিজেদের মধ্যে অহংকার প্রবেশ না করে। একটি ক্যাম্পের যোদ্ধারা হয়তো ঘুম থেকে জেগে উঠে দেখতেন তাদের জুতাগুলো কেউ পালিশ করে রেখে গেছে, কিংবা তাদের খাবারের থালা বাসনগুলো কেউ ধুয়ে রেখে দিয়েছে।
ইরানি যোদ্ধারা শতরঞ্জি বিছিয়ে তার চারপাশে গোল হয়ে বসে খাবার খেতেন। কারো বাড়ি থেকে বিশেষ কোনো খাবার এলে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেতেন। বিপদে আপদে তারা কখনো ধৈর্য হারা হননি, বরং পরস্পরকে সার্বিক সহযোগিতা করেছেন। তাদের মনে ছিল পবিত্র কোরআনের এই আয়াতের মর্মবাণী, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমরা তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি, যাতে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য আনন্দিত না হও। নিশ্চয়ই আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। যুদ্ধের ময়দানে কেউ আহত হলে কিংবা কোনো অভিযানে সফল হতে না পারলে সূরা হাদিদের 22 ও 23 নম্বর আয়াতের এই মর্মবাণী মনে করে নিজেদের সান্ত্বনা দিতেন ইরানি যোদ্ধারা। আর আল্লাহর এই বাণীকে বুকে ধারণ করে ইরানি যোদ্ধারা শাহাদতের জন্য নিজেদের সার্বক্ষণিকভাবে প্রস্তুত করে রাখতে পেরেছিলেন বলেই আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে ইরানের বিজয় সম্ভব হয়েছিল।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আগামী সোমবার ওমান সফরে যাবেন। দেশটির সুলতান বিন তারিক আল সাইদের আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে সফর করবেন। ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। সিউলের যে হোটেলে বাইডেন অবস্থান করছেন তার বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কোরীয় উপদ্বীপে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগে দক্ষিণ কোরিয়ার জনগণ এ বিক্ষোভ দেখান। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আবারও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। শেষ প্রতিরক্ষা ব্যূহ বিধ্বস্ত, রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে মারিউপোল। ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ভিয়েনা সংলাপের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে টেকসই চুক্তি স্বাক্ষরে ইরানের সদিচ্ছার ঘাটতি নেই বলেছে তেহরান। বাংলাদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 58% বাড়ানোর প্রস্তাব, ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের বিরোধিতা। এবং ভারতের মধ্যপ্রদেশে মুসলমান সন্দেহে 65 বছর বয়সে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ঘটনায় জড়িত বিজেপি নেতা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 100, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।